দানিয়েলের পুস্তক নম্বর ১০১
চুক্তির দূত পরিশোধন থেকে নির্মূল পর্যন্ত যে সপ্তাহে খ্রিস্ট চুক্তি নিশ্চিত করেছিলেন তা তার বাপ্তিস্ম থেকে শুরু করে স্টিফেনের প্রস্তরাঘাতের সময় স্বর্গীয় পবিত্রস্থানে খ্রিস্ট উঠে দাঁড়ানো পর্যন্ত সময়কে নির্দেশ করেছিল।
কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে স্বর্গের দিকে একদৃষ্টে তাকালেন এবং ঈশ্বরের মহিমা ও ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে থাকা যীশুকে দেখলেন এবং বললেন, দেখো, আমি স্বর্গমণ্ডলী খুলে যেতে দেখছি এবং মনুষ্যপুত্রকে ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে থাকতে দেখছি। তখন তারা উচ্চস্বরে চিৎকার করে তাদের কান বন্ধ করে দিল এবং একযোগে তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে শহরের বাইরে বের করে পাথর নিক্ষেপ করল। আর সাক্ষীরা তাদের বস্ত্র এক যুবকের পায়ের কাছে রেখে দিল, যার নাম ছিল শৌল। আর তারা স্তেফানকে পাথর মারছিল। সেই সময় সে ঈশ্বরকে আহ্বান করে বলল, হে প্রভু যীশু, আমার আত্মাকে গ্রহণ করুন। এবং সে হাঁটু গেড়ে পড়ে উচ্চস্বরে চিৎকার করে বলল, প্রভু, এই পাপটি তাদের নামে গণ্য করবেন না। এ কথা বলে সে নিদ্রিত হল। প্রেরিতদের কার্য ৭৫৫ তলা শক্ত।
যখন স্তেফান প্রস্তরাঘাতে নিহত হলেন এবং মিখায়েল উঠে দাঁড়ালেন, তখন সুষমাচার অন্য জাতিদের কাছে পৌঁছাল, কারণ সেই সময় পর্যন্ত সুষমাচার ইহুদিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
তখন স্বর্গদূত বললেন, সে এক সপ্তাহ ৭ বছর বহুজনের সঙ্গে চুক্তি নিশ্চিত করবে। উদ্ধারকর্তা তার পরিচর্যায় প্রবেশ করার পরবর্তী ৭ বছর সুষমাচার বিশেষভাবে ইহুদিদের কাছে প্রচারিত হওয়ার কথা ছিল। প্রথম ৩.৫ বছর খ্রিস্ট নিজেই এবং পরে প্রেরিতদের দ্বারা। সপ্তাহের মধ্যভাগে সে বলি ও অর্ঘ্য বন্ধ করবে। দানিয়েল ৯:২-২৭ খ্রিস্টাব্দ ৩১ সালের বসন্তকালে সত্য বলি খ্রিস্ট ক্যালভারিতে উৎসর্গিত হলেন। তখন মন্দিরের পর্দা মাঝখান থেকে ছিঁড়ে দুই ভাগ হয়ে গেল, যা প্রকাশ করল যে বলিদান ব্যবস্থার পবিত্রতা ও তাৎপর্য বিলুপ্ত হয়েছে। পার্থিব বলি ও অর্ঘ্য বন্ধ হওয়ার সময় এসে গিয়েছিল। ওই এক সপ্তাহ ৭ বছর খ্রিস্টাব্দ ৩৪ সালে শেষ হয়েছিল। তারপর স্তেফানকে প্রস্তরাঘাতে হত্যা করার মাধ্যমে ইহুদিরা তাদের সুষমাচার প্রত্যাখ্যানকে চূড়ান্তভাবে সিলমোহর করল। নির্যাতনের ফলে সর্বত্র ছড়িয়ে পড়া শিষ্যরা যেখানেই গিয়েছিল বাক্য প্রচার করেছিল, প্রেরিত ৮:১০ করেছ, এবং অল্পকাল পরেই নির্যাতক শৌল ধর্মান্তরিত হয়ে অন্য জাতিদের কাছে প্রেরিত পৌল হলেন। দ্য ডিজায়ার অফ এইজ ৩৩
খ্রিস্টাব্দ ৩৪ সালে পবিত্র সপ্তাহ ২৫২০ দিন সমাপ্ত হল এবং প্রাচীন ইসরায়েল ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হল। তাদের পরীক্ষাকাল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। সে সময় চুক্তি প্রত্যাখ্যান এবং ঈশ্বরের পুত্রকে ক্রুশবিদ্ধ করার কারণে প্রাচীন ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি ঈশ্বরের কার্যনির্বাহী বিচারের অধীন হল। তার দীর্ঘ সহিষ্ণু দয়ার কারণে ঈশ্বর জিরুসালেমের ধ্বংস বিলম্বিত করেছিলেন, যা পরবর্তীতে খ্রিস্টাব্দ ৬৬ থেকে ৭৪ অবরোধ ও ধ্বংসের সময় ঘটেছিল।
দানিয়েলের ৯ম অধ্যায়ের যেসব পদ খ্রিস্ট যে সপ্তাহে চুক্তি নিশ্চিত করেছিলেন তা চিহ্নিত করে, সেগুলোই আরও নির্দেশ করে যে পৌত্তলিক রোম, যে রাজপুত্র আসবে, শহর ও পবিত্র স্থান ধ্বংস করবে, কিন্তু ঈশ্বর তার দীর্ঘ সহিষ্ণু করুণায় প্রাচীন ইসরায়েলের সন্তানদেরকে তাদের মধ্যে খ্রিস্ট ও শিষ্যদের ৭ বছরের সেবাকালীন সময়ে সুষমাচার শোনার ও তাদের পিতৃপুরুষেরা যেমন করেছিলেন তেমন সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিয়েছিলেন।
প্রায় ৪০ বছর ধরে জিরুসালেমের সর্বনাশের রায় খ্রিস্ট নিজে ঘোষণা করার পরও প্রভু সেই নগর ও জাতির ওপর তার বিচার বিলম্বিত করেছিলেন। তার সুষমাচারকে প্রত্যাখ্যানকারী ও তার পুত্রের হত্যাকারীদের প্রতি ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা ছিল বিস্ময়কর। ফলহীন বৃক্ষের উপমাটি ইহুদি জাতির সঙ্গে ঈশ্বরের ব্যবহারের প্রতীক ছিল। আদেশ জারি হয়েছিল, এটিকে কেটে ফেল, মাটি বৃথা দখল করে রাখছে কেন, ১৩:৭। কিন্তু ঈশ্বরীয় করুণা তাকে আরও কিছুদিন রক্ষা করেছিল। ইহুদিদের মধ্যে এখনও অনেকেই খ্রিস্টের চরিত্র ও কর্ম সম্পর্কে অজ্ঞ ছিলেন, আর সন্তানরা সেই সুযোগ ভোগ করেনি বা সেই আলো গ্রহণ করেনি যেটিকে তাদের পিতামাতারা তুচ্ছ করেছিলেন। প্রেরিতগণ ও তাদের সহচরদের প্রচারের মাধ্যমে ঈশ্বর তাদের ওপর আলো উদ্ভাসিত করবেন। তারা সুযোগ পাবে দেখতে কিভাবে ভবিষ্যৎবাণীসমূহ পূর্ণ হয়েছে, শুধু খ্রিস্টের জন্ম ও জীবনে নয়, তার মৃত্যু ও পুনরুত্থানেও। সন্তানদেরকে পিতামাতার পাপের জন্য দণ্ডিত করা হয়নি, কিন্তু যখন পিতামাতাদের দেওয়া সমস্ত আলোর জ্ঞান থাকা সত্ত্বেও সন্তানরা নিজেদেরকে দেওয়া অতিরিক্ত আলোকে প্রত্যাখ্যান করল, তখন তারা পিতামাতার পাপের অংশীদার হল এবং নিজেদের অন্যায়ের মাত্রা পূর্ণ করল।
ঈশ্বরের জিরুসালেমের প্রতি দীর্ঘ সহিষ্ণুতা কেবল ইহুদিদের তাদের জেদি অনুতাপহীনতায় আরও নিশ্চিত করেছিল। যিশু শিষ্যদের প্রতি তাদের ঘৃণা ও নিষ্ঠুরতায় তারা করুণার শেষ আহ্বান প্রত্যাখ্যান করল। তারপর ঈশ্বর তাদের কাছ থেকে তার সুরক্ষা তুলে নিলেন এবং শয়তান ও তার স্বর্গদূতদের ওপর থেকে তার সংযমী ক্ষমতাও সরিয়ে নিলেন এবং জাতিটিকে তারা যে নেতাকে বেছে নিয়েছিল তার নিয়ন্ত্রণেই ছেড়ে দেওয়া হল। জাতির সন্তানরা খ্রিস্টের অনুগ্রহকে অবজ্ঞা করেছিল, যা তাদেরকে তাদের মন্দ প্রবৃত্তিকে বসে আনতে সক্ষম করত, আর এখন সেই প্রবৃত্তিগুলিই বিজয়ী হয়ে উঠল। শয়তান আত্মার সবচেয়ে তীব্র ও সবচেয়ে অধপতিত আবেগগুলোকে উস্কে দিল। মানুষ যুক্তির আশ্রয় নিল না, তারা যুক্তির বাইরে চলে গেল, তাড়না ও অন্ধক্রোধ দ্বারা নিয়ন্ত্রিত হল। তাদের নিষ্ঠুরতায় তারা শয়তানিক হয়ে উঠল। পরিবারে ও জাতিতে উঁচু ও নিচু সব শ্রেণীর মধ্যেই ছিল সন্দেহ, হিংসা, ঘৃণা, কলহ, বিদ্রোহ, হত্যাকাণ্ড। কোথাও নিরাপত্তা ছিল না। বন্ধু ও আত্মীয়রা একে অপরকে বিশ্বাসঘাত করল। পিতামাতারা তাদের সন্তানদের হত্যা করল আর সন্তানরা তাদের পিতামাতাকে। জনগণের শাসকেরা নিজেদেরই শাসন করার ক্ষমতা হারিয়েছিল। অসংযত প্রবৃত্তি তাদেরকে অত্যাচারিতে পরিণত করল। ইহুদিরা ঈশ্বরের নির্দোষ পুত্রকে দোষী সাব্যস্ত করতে মিথ্যা সাক্ষ্য গ্রহণ করেছিল। এখন মিথ্যা অভিযোগ তাদেরই জীবনকে অনিশ্চিত করে তুলল। তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা অনেক আগেই যেন বলে আসছিল, ইসরায়েলের পবিত্র জন আমাদের সামনে থেকে দূরে সরে যাক, যিশাইয় 30:11। এখন তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হল, ঈশ্বরের ভয় আর তাদের বিচলিত করল না। শয়তান জাতির নেতৃত্বে ছিল এবং সর্বোচ্চ নাগরিক ও ধর্মীয় কর্তৃপক্ষরা তার প্রভাবাধীনে ছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি তো সি দুয়াঠাম।
চুক্তির দূত হিসেবে খ্রিস্ট প্রথমে কেবলমাত্র ইহুদিদের সঙ্গেই কাজ করেছিলেন। খ্রিস্টাব্দ 34 সালে স্তেফানকে প্রস্তরাঘাতে হত্যা করার সময় সুসমাচার তখন ইহুদিদের কাছে গেল এবং ঈশ্বরের কার্যনির্বাহী বিচারের সময় উপস্থিত হল, যদিও যাশেনি করুণায় ঈশ্বর সেই সময়টিকে প্রায় 40 বছর স্থগিত করেছিলেন।
চুক্তির দূত হিসেবে মালাখির তৃতীয় অধ্যায়ের পরিপূর্তিতে খ্রিস্ট 2 বার মন্দির শুদ্ধ করেছিলেন। তিনি এটি এমন এক সময়কালে করেছিলেন যা বিশেষভাবে পৃথক করে রাখা হয়েছিল সেই চুক্তিবদ্ধ প্রজাদের জন্য, যাদের তখন উপেক্ষা করা ও ত্যাগ করা হচ্ছিল, এবং তাদের জন্য যারা পরে নতুন নির্বাচিত প্রজা হবে। যখন সেই সময়কাল সমাপ্ত হল, তখন ঈশ্বরের কার্যকরী বিচারের সময় শুরু হল। বাপ্তিস্মদাতা যোহন ছিলেন সেই বার্তাবাহক যিনি খ্রিস্টের কাজের জন্য পথ প্রস্তুত করেছিলেন। সেই কাজ ছিল একটি নতুন নির্বাচিত প্রজা গড়ে তোলা, যাদের সঙ্গে তিনি চুক্তিতে প্রবেশ করবেন।
দুটি মন্দির শুদ্ধিকরণ ছিল দৃষ্টান্তমূলক শিক্ষা, যা আত্মার মন্দির শুদ্ধ করার খ্রিস্টের কাজকে চিহ্নিত করেছিল। যখন মালাখির তৃতীয় অধ্যায়ে চুক্তির দূত হঠাৎ আগমন করেন, তখন তিনি লেবির পুত্রদের শুদ্ধ করেন এবং শোধনও করেন, প্রাচীন দিনের মতো একটি অর্ঘ্য প্রস্তুত করার উদ্দেশ্যে।
কিন্তু তার আগমনের দিনে কে টিকে থাকবে? তিনি যখন প্রকাশিত হবেন তখন কে দাঁড়িয়ে থাকতে পারবে? কারণ তিনি পরিশোধকের আগুনের মতো আর ধোপাদের সাবানের মতো। তিনি রূপার পরিশোধক ও বিশুদ্ধকারী হিসেবে বসবেন। তিনি লেবির পুত্রদের বিশুদ্ধ করবেন এবং তাদের সোনা ও রূপার মতো শোধন করবেন, যাতে তারা ধার্মিকতায় প্রভুর কাছে অর্ঘ্য নিবেদন করতে পারে। তখন যিহুদা ও জিরুসালেমের অর্ঘ্য প্রভুর কাছে প্রিয় হবে, যেমন প্রাচীন দিনের মতো এবং পূর্বেকার বছরগুলোর মতো। মালাখি 3:3।
মালাখির তৃতীয় অধ্যায় এবং মন্দির শুদ্ধিকরণের 2টি ঘটনা উভয়ই চুক্তির দূতের দ্বারা সম্পন্ন লেবির পুত্রদের বিশ্বাসের পরিপূর্ণতাকে উপস্থাপন করে। লেবির পুত্রদের বিশ্বাসের এই পরিপূর্ণতা সোনার পরিশোধনের মাধ্যমে প্রতিকায়িত হয়।
স্যানাটোরিয়ামে যাদের কোনো প্রভাব রয়েছে তাদের সকলের ক্ষেত্রে ঈশ্বরের ইচ্ছার প্রতি অনুগতি, আত্মনম্রতা এবং খ্রিস্টের আত্মার মূল্যবান প্রভাবের প্রতি হৃদয়ের উন্মুক্ততা থাকা আবশ্যক। আগুনে পরিশোধিত সোনা প্রেম ও বিশ্বাসকে নির্দেশ করে। অনেকেই প্রেমে প্রায় নিঃস্ব। আত্মপর্যাপ্ততা তাদের চোখকে তাদের বড় প্রয়োজনের প্রতি অন্ধ করে দেয়। প্রতিদিন ঈশ্বরের কাছে ফিরে আসার এবং ধর্মীয় জীবনে নতুন, গভীর, দৈনন্দিন অভিজ্ঞতা লাভের এক অপরিহার্য প্রয়োজন রয়েছে। Testimonies 4:75।
মালাখি তৃতীয় অধ্যায় এবং মন্দির শুদ্ধিকরণের 2টি ঘটনা জ্ঞানীদের,
যারা লেবির সন্তান মধ্যে জ্ঞান বৃদ্ধি সম্পর্কে বোধের যে পরিপূর্ণতা তা প্রতিনিধিত্ব করে, যা চুক্তির দূতের দ্বারা সম্পন্ন হয়। লেবির সন্তানদের পরিপূর্ণতা রূপার শোধনের দ্বারা প্রতিনিধিত্ব করা হয়।
প্রভুর বাক্যসমূহ শুদ্ধ বাক্য,
যেমন মাটির ভাটায় পরীক্ষিত রূপা, যা সাতবার পরিশোধিত হয়েছে। গীতসংহিতা ১২ ভাব ৬।
চুক্তির দূত লেবির পুত্রগণকে রূপা ও সোনার মতো শোধন করার জন্য নিযুক্ত ছিলেন। ঈশ্বরের বাক্যই পরিশুদ্ধ করে, কারণ পরিশুদ্ধ হওয়া মানে ধার্মিক বলে গণ্য হওয়া এবং পবিত্রকৃত হওয়া।
তোমার সত্যের দ্বারা তাদের পবিত্র কর,
তোমার বাক্যই সত্য। যোহন ১৭:১৭।
মালাখি তৃতীয় অধ্যায়ের প্রথম পরিপূর্তিতে বাপ্তিস্মদাতা যোহন ছিলেন সেই দূত যিনি চুক্তির দূতের জন্য পথ প্রস্তুত করেছিলেন, এবং এ বিষয়ে তার বার্তা ছিল স্বভাবে চতুর্মুখী। তার কাজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল চুক্তির দূত যে শুদ্ধিকরণের কাজ সম্পন্ন করবেন তা চিহ্নিত করা, এবং সেই সম্পন্ন শুদ্ধিকরণের কাজকে খলিহান ঝাড়ু দেওয়ার একটি কর্ম হিসেবে উপস্থাপন করা। তিনি দেখিয়েছিলেন যে পূর্বের নির্বাচিত জাতি তখন উপেক্ষিত হওয়ার প্রক্রিয়ায় ছিল। তিনি আরও ঈশ্বরের লোকদের কাছে লাওদিকিয়ার বার্তা উপস্থাপন করেছিলেন, ফলে তাদের পাপ এবং তাদের পিতৃপুরুষদের পাপ তাদের দেখিয়েছিলেন। তিনি এই সব সত্যকে আসন্ন ক্রোধের প্রেক্ষাপটে স্থাপন করেছিলেন। পথপ্রস্তুতকারী সেই দূতের কাজটি এমন একজনের কাজের প্রতিনিধিত্ব করেছিল যিনি উপেক্ষিত হতে থাকা লোকদের শিক্ষা ব্যবস্থায় কখনও শিক্ষালাভ করেননি।
যোহন বাপ্তিস্মদাতাকে প্রভু নিজের জন্য একজন দূত হিসেবে উত্থাপন করেছিলেন, প্রভুর পথ প্রস্তুত করার জন্য, পাপকে ভর্ৎসনা ও নিন্দা করে বিশ্বের সামনে এক অটল সাক্ষ্য বহন করা ছিল তার দায়িত্ব। লুক তার মিশন ও কাজ ঘোষণা করতে গিয়ে বলেন, সে এলিয়ার আত্মা ও শক্তিতে তার আগে যাবে, পিতাদের হৃদয় সন্তানদের দিকে আর অবাধ্যদের ধার্মিকদের প্রজ্ঞার দিকে ফিরিয়ে দিতে, প্রভুর জন্য প্রস্তুত এক জাতিকে প্রস্তুত করতে। লুক 8:1-17।
ফরিসি ও সদুকিদের অনেকেই যোহনের বাপ্তিস্ম গ্রহণ করতে এলেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বললেন, হে বিষধর সাপের বংশ, আসন্ন ক্রোধ থেকে পালাতে তোমাদের কে সতর্ক করেছে? অতবব অনুতাপের উপযুক্ত ফল ফলাও এবং নিজেদের মধ্যে এ কথা বলো না, আমাদের পিতা তো আব্রাহাম। কারণ আমি তোমাদের বলছি, এই পাথরগুলো থেকেও আব্রাহামের জন্য সন্তান তুলে দাঁড় করাতে সক্ষম। আর এখন কুঠার গাছগুলো শিকড়ে রাখা হয়েছে, সুতরাং যে গাছ ভালো ফল আনে না তা কেটে ফেলে আগুনে নিক্ষেপ করা হয়। আমি তো অনুতাপের জন্য তোমাদেরকে জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু যিনি আমার পরে আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী, আমি তার জুতো বহন করতেও যোগ্য নই। তিনি তোমাদেরকে পবিত্র আত্মা ও আগুন দিয়ে বাপ্তিস্ম দেবেন, যার ঝাড়ার পাখা তার হাতে, এবং তিনি তার খলা সম্পূর্ণরূপে পরিষ্কার করবেন এবং তার গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু খড়খুঁটো তিনি অনির্বাপ্য আগুনে পুড়িয়ে ফেলবেন। মথি 3:7-12।
যোহনের কণ্ঠ তুর্যের ন্যায় উচ্চস্বরে ধ্বনিত হল। তার দায়িত্ব ছিল, আমার প্রজাদের তাদের অপরাধ এবং যাকোবের গৃহকে তাদের পাপ দেখাও। ঈশাইয়া 18:1। তিনি কোনো মানবীয় শিক্ষা লাভ করেননি, ঈশ্বর ও প্রকৃতি ছিলেন তার শিক্ষক। কিন্তু খ্রিস্টের আগমনের পূর্বে পথ প্রস্তুত করার জন্য এমন একজনের প্রয়োজন ছিল যিনি এতটাই সাহসী ছিলেন যে প্রাচীন নবীদের মতো তার কণ্ঠ শোনাতে পারতেন, অধঃপতিত জাতিকে অনুতাপের জন্য আহ্বান জানিয়ে। নির্বাচিত বার্তাসমূহ খণ্ড 2:14-14-48।
উইলিয়াম মিলার ছিলেন দ্বিতীয় দূত যিনি চুক্তির দূতের জন্য পথ প্রস্তুত করেছিলেন, এবং মিলারের ব্যক্তিত্ব ও কাজ বাপ্তিস্মদাতা যোহন দ্বারা প্রতিকায়িত হয়েছিল।
উইলিয়াম মিলারের প্রচারিত সত্যকে গ্রহণ করতে হাজার হাজার মানুষ উদ্বুদ্ধ হয়েছিল, এবং বার্তাটি ঘোষণা করার জন্য এলিয়াহের আত্মা ও শক্তিতে ঈশ্বরের দাসেরা উঠে দাঁড়িয়েছিলেন। যিশুর অগ্রদূত যোহনের মতো এই গম্ভীর বার্তা প্রচারকারীরা গাছের গোড়ায় কুঠার বসাতে এবং মানুষকে পশ্চাত্তাপের যোগ্য ফল ফলাতে আহ্বান জানাতে বাধ্যবোধ করেছিলেন। আর্লি রাইটিংস 2:3-3।
খ্রিস্টের যুগে খুঁটিনাটি নিয়ে তর্কপ্রবণ ইহুদিরা মসীহ সম্পর্কে এক ভ্রান্ত বার্তায় বিশ্বাস করতে প্ররোচিত হয়েছিল। মসীহ হল গ্রিক খ্রিস্ট শব্দের হিব্রু প্রতিশব্দ, যার অর্থ অভিষিক্ত।
ঈশ্বর ইসরায়েলের সন্তানদের কাছে যে বাণী পাঠিয়েছিলেন যীশু খ্রিস্টের মাধ্যমে শান্তির বার্তা, তিনি সকলের প্রভু, সেই বাণীটি বলছি তোমরা জানো, যা সমগ্র ইহুদিয়ায় প্রচারিত হয়েছিল এবং যোহনের প্রচারিত বাপ্তিস্মের পর
গালিল থেকে শুরু হয়েছিল, কিভাবে ঈশ্বর নাসরতীয় যিশুকে পবিত্র আত্মা ও শক্তি দিয়ে অভিষিক্ত করেছিলেন, তিনি সৎকর্ম করে বেড়াতেন এবং শয়তানের দ্বারা নিপীড়িত সকলকে আরোগ্য করতেন, কারণ ঈশ্বর তার সঙ্গে ছিলেন। প্রেরিতদের কার্য 10:3-38।
মসীহ এবং খ্রিস্ট উভয়ই অভিষিক্তজন অর্থে ব্যবহৃত হয়। খ্রিস্ট তার বাপ্তিস্মে অভিষিক্ত হয়েছিলেন, সুতরাং কঠোর অর্থে তার বাপ্তিস্মের পূর্বে তিনি মসীহ বা খ্রিস্ট ছিলেন না। তার বাপ্তিস্ম ভবিষ্যৎবাণীমূলকভাবে প্রকাশিত বাক্যগ্রন্থের 10 স্বর্গদূতের অবতরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যিনি 11 আগস্ট 1844 অবতরণ করেছিলেন, এবং এটি প্রকাশিত বাক্যগ্রন্থের 18 পরাক্রমশালী স্বর্গদূতের অবতরণের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, যিনি 11 সেপ্টেম্বর 2000 অবতরণ করেছিলেন। এই তিনটি ভবিষ্যৎবাণীমূলক পথচিহ্ন শেষ বৃষ্টিতে পবিত্র আত্মার প্রকাশকে চিহ্নিত করে।
অতর্কপ্রবণ ইহুদিরা একটি ভুল ধারণায় আঁকড়ে ছিল, একটি মিথ্যা ভবিষ্যৎবাণীমূলক বার্তা যে মসীহা একটি বাস্তব পার্থিব রাজ্য প্রতিষ্ঠা করবেন যেখানে ইসরায়েল জাতি বিশ্ব শাসন করবে। এটি ছিল একটি মিথ্যা বার্তা যা শান্তি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল।
উইলিয়াম মিলারের বার্তায় দুটি প্রধান উপাদান ছিল। প্রথমটি ছিল সময় সংক্রান্ত ভবিষ্যৎবাণীগুলোর প্রয়োগ, যা পবিত্র স্থানের শুদ্ধিকরণকে চিহ্নিত করেছিল, আর দ্বিতীয়টি ছিল হাজার বছরের মিলেনিয়াম সম্পর্কে ক্যাথলিক ব্যাখ্যার প্রতি তার প্রত্যাখ্যান, যা প্রোটেস্ট্যান্টদের বিশ্বাস করার প্রবণতা ছিল। শান্তি ও সমৃদ্ধির হাজার বছর হিসেবে মিলেনিয়ামকে চিহ্নিত করা সেই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি ছিল কূটতর্কপ্রিয় ইহুদিদের মসীহার রাজ্য সম্পর্কে পোষিত ভ্রান্ত ধারণারই প্রতিফলন।
ওই দুই সাক্ষী শান্তি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া একটি মিথ্যা শেষ বর্ষণ বার্তাকে শনাক্ত করেন, যা ওই দূতের ইতিহাসের তৃতীয় ও চূড়ান্ত পরিপূরণে দেখা যায়, যে দূত চুক্তির দূতের তার মন্দিরে আকস্মিক আগমনের জন্য প্রস্তুত করে। সেই মিথ্যা শেষ বর্ষণ বার্তাকে শান্তি ও নিরাপত্তার বার্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা বাপ্তিস্মদাতা যোহনের বার্তার সম্পূর্ণ বিপরীত। তিনি ঘোষণা করেছিলেন যে যে গাছ ভাল ফল আনে না তা কেটে ফেলা হয় এবং আগুনে নিক্ষেপ করা হয় যখন আসন্ন ক্রোধ আসে। এটি আরও প্রতিফলিত হয়েছিল মিলারের এই উপসংহারে যে ক্যাথলিক ধর্ম যেমন শিক্ষা দেয় তেমন কোনো শান্তির 1000 বছর থাকবে না, কারণ প্রভু ফিরে এলে তার আগমনের জ্যোতিতে তিনি পৃথিবীকে ধ্বংস করবেন।
আর তোমাদের মধ্যে যারা ক্লিষ্ট তারা আমাদের সঙ্গে বিশ্রাম পাবে যখন প্রভু যীশু স্বর্গ থেকে তার পরাক্রান্ত স্বর্গদূতদের সঙ্গে প্রকাশিত হবেন, জ্বলন্ত অগ্নিতে তাদের ওপর প্রতিশোধ নেবেন যারা ঈশ্বরকে জানে না এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার মানে না। তারা প্রভুর উপস্থিতি এবং তার শক্তির মহিমা থেকে বিচ্ছিন্ন হয়ে অনন্ত বিনাশের শাস্তি পাবে। 2 থিসালোনিকীয় 1:7-9।
প্রথম দুইজন দূত যারা চুক্তির দূত যাতে একটি নতুন নির্বাচিত জাতির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন তার জন্য প্রস্তুতি করেছিলেন, তারা প্রমাণ করে যে লাওদিকীয় অ্যাডভেন্টবাদের তৃতীয় প্রজন্মে প্রণীত মিথ্যা শান্তি ও নিরাপত্তা শেষের বৃষ্টির বার্তাটি শয়তান দ্বারা এমনভাবে পরিকল্পিত হয়েছে যাতে চতুর্থ প্রজন্মে লাওদিকীয় অ্যাডভেন্টবাদ তৃতীয় হায় এ উপস্থাপিত ইসলামের ভূমিকাকে চিনতে না পারে।
লেবির পুত্রদের দ্বারা যাদের প্রতিনিধিত্ব করা হয় তাদের জন্য যে শুদ্ধিকরণের প্রক্রিয়া সম্পন্ন হয় সেই প্রক্রিয়ায় বাপ্তিস্মদাতা যহনের পরে যিনি আসেন তিনি তার হাতে থাকা ঝাড়ার পাখা দিয়ে তার খলিহান সম্পূর্ণভাবে ঝাড়বেন ও শোধন করবেন। সেই কাজটি তার বাক্যের দ্বারাই সম্পন্ন হয়।
যার কুলা তার হাতে এবং তিনি তার মাড়াইয়ের স্থান সম্পূর্ণরূপে পরিষ্কার করবেন আর তার গম গোলায় সংগ্রহ করবেন। মথি 3:12। এটি ছিল শোধনের সময়গুলির একটি। সত্যের বাক্যের দ্বারা তুষ গম থেকে পৃথক করা হচ্ছিল, কারণ তিরস্কার গ্রহণ করার জন্য তারা অতিমাত্রায় অহংকারী ও আত্মধার্মিক ছিল এবং নম্রতার জীবন গ্রহণ করার জন্য অতিরিক্ত জগৎপ্রেমী ছিল। তাই অনেকে যিশুর কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। এখনও অনেকেই একই কাজ করছে। আজ আত্মাগণ পরীক্ষা করা হচ্ছে, যেমন কপর্ণহুমের সমাজগৃহে সেই শিষ্যদের পরীক্ষা করা হয়েছিল। যখন সত্য হৃদয়ে পৌঁছে দেওয়া হয় তখন তারা দেখতে পায় যে তাদের জীবন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা নিজেদের মধ্যে সম্পূর্ণ পরিবর্তনের প্রয়োজন দেখে, কিন্তু তারা সেই আত্ম অস্বীকারমূলক কাজ গ্রহণ করতে ইচ্ছুক নয়। অতএব তাদের পাপ প্রকাশিত হলে তারা ক্রুদ্ধ হয়, তারা আহত ও বিরক্ত হয়ে চলে যায়, যেমন শিষ্যরা যিশুকে ছেড়ে চলে গিয়েছিল, বিড়বিড় করে বলেছিল, এ কঠিন কথা, কে তা শুনতে পারে।
দ্য ডিজায়ার অফ এজেস তৈনোদ্দয়।
পরবর্তী বৃষ্টির বার্তাটি হল হবক্কুক দ্বিতীয় অধ্যায়ের বিতর্ক, এবং সেটাই সেই সত্যের বাক্য যা গম থেকে ভুসি পৃথক করে। সেই পৃথকীকরণই চুক্তির দূতের দ্বারা সম্পাদিত শোধন। মিলারবাদীদের ইতিহাসে দানিয়েল অষ্টম অধ্যায় চতুর্দশ পদের বার্তাটি প্রথমে ব্যর্থ হলে একটি শোধন ঘটেছিল, এবং হবক্কুক দ্বিতীয় অধ্যায়ের অপেক্ষার সময় ও মথি ২৫তম অধ্যায়ের দশ কুমারীর দৃষ্টান্তের উদ্ভব ঘটিয়েছিল, যখন ২২ অক্টোবর ১৮৪৪-এ মধ্যরাত্রির হাকের বার্তাটি অবশেষে পূর্ণ হল, তখন তা আরও বৃহত্তর শোধন ঘটায়। তখনই চুক্তির দূত আকস্মিকভাবে আগমন করেন এবং চূড়ান্ত শোধন ও শুদ্ধিকরণ শুরু করেন। যে আন্দোলনটি তিনটি শুদ্ধিকরণ ও শোধনের মধ্যে প্রথম দুটি পেরিয়ে এসেছিল, তা তৃতীয়টিতে ব্যর্থ হয়ে ১৮৬৩ সালে লাউদিকিয়ার মরুভূমিতে পাঠানো হয়েছিল।
মিলারাইট ইতিহাসে প্রথমে প্রোটেস্ট্যান্টরা সত্যের বাক্যে শুদ্ধ হয়েছিল, পরে তৃতীয় পরীক্ষামূলক বার্তার আগমনে প্রথম স্বর্গদূতের আন্দোলন শুদ্ধ হয়েছিল। কিন্তু ১৭৯৮ থেকে ১৮৪৪ পর্যন্ত ৪৬ বছর ধরে যারা মিলারাইট মন্দিরের নির্মাতা ছিলেন, তারা তৃতীয় পরীক্ষায়, যা ২২ অক্টোবর ১৮৪৪ এসেছিল, ব্যর্থ হয়েছিলেন। যদিও তারা দশ কুমারীর দৃষ্টান্তকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করেছিলেন।
প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার আহ্বানে যারা বড়কে অভ্যর্থনা করতে বেরিয়ে পড়েছিল, তাদের মধ্যে অনেকেই তৃতীয়টি, যা পৃথিবীকে দেওয়া হবে এমন শেষ পরীক্ষামূলক বার্তা, প্রত্যাখ্যান করেছিল, এবং শেষ আহ্বান জানানো হলে অনুরূপ অবস্থান নেওয়া হবে। এই দৃষ্টান্তের প্রতিটি বিবরণ মনোযোগ সহকারে অধ্যয়ন করা উচিত। আমাদের প্রতিনিধিত্ব করে হয় জ্ঞানী কুমারীরা, নয়তো মূর্খ কুমারীরা। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ৩১ অক্টোবর ১৮৯৯।
১৮৪৪ সালের ২২ অক্টোবর তৃতীয় স্বর্গদূতের আগমনের সঙ্গে যে ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের সূচনা হয়েছিল তা ব্যর্থ ছিল, এবং ১৮৮৩ সালের বিদ্রোহের সঙ্গে তার সমাপ্তি ঘটে। ১৮৫০ সালের মধ্যে সিস্টার হোয়াইট নিম্নলিখিত বার্তাটি লিখেছিলেন।
প্রভু আমাকে ২৬ জানুয়ারি এক দর্শন দিয়েছিলেন, যা আমি বর্ণনা করব। আমি দেখলাম ঈশ্বরের কিছু লোক মূর্খ ও সুপ্ত, তারা কেবল অর্ধেক জেগেছিল, এবং আমরা এখন যে সময়ে বাস করছি তা উপলব্ধি করছিল না, এবং ধুলো ঝাড়ার ব্রাশ হাতে থাকা সেই মানুষটি প্রবেশ করেছে, এবং কেউ কেউ ঝেঁটে ফেলে দেওয়া হওয়ার বিপদে ছিল। আমি যিশুর কাছে তাদের বাঁচানোর, তাদেরকে আরেকটু অবকাশ দেওয়ার এবং তাদের ভয়াবহ বিপদটি দেখার সুযোগ দেওয়ার জন্য মিনতি করলাম, যাতে চিরদিনের জন্য দেরি হয়ে যাওয়ার আগে তারা প্রস্তুত হয়ে নিতে পারে। স্বর্গদূত বললেন, ধ্বংস এক প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মতো আসছে। আমি স্বর্গদূতের কাছে মিনতি করলাম, তিনি যেন দয়া করেন এবং রক্ষা করেন তাদের যারা এই পৃথিবীকে ভালোবাসে এবং নিজেদের সম্পদের সঙ্গে আসক্ত এবং সেগুলো থেকে ছিন্ন হতে রাজি নয় এবং সেগুলো ত্যাগ করে বার্তাবাহকদের তাদের পথে ত্বরান্বিত করতে প্রস্তুত নয়, যাতে বার্তাবাহকেরা আত্মিক আহারের অভাবে বিনষ্ট হতে থাকা ক্ষুধার্ত ভেড়াগুলোকে খাদ্য যোগাতে পারে। যখন আমি দেখলাম যে বর্তমান সত্যের অভাবে অসহায় আত্মারা মরছে, আর যারা সত্যে বিশ্বাস করার দাবি করত তাদের কেউ কেউ ঈশ্বরের কাজ এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় উপায় সম্পদ আটকে রেখে তাদের মরতে দিচ্ছে, তখন দৃশ্যটি ছিল অসহনীয়। আমি স্বর্গদূতকে অনুরোধ করলাম যেন তিনি এটি আমার কাছ থেকে সরিয়ে নেন। আমি দেখলাম যখন ঈশ্বরের কাজ তাদের কিছু সম্পত্তি দাবি করত, তখন যিশুর কাছে আসা সেই যুবকের মতো মথি ১৯ নিরাপান্ন ২২ তারা দুঃখ ভারাক্রান্ত হয়ে চলে যেত, আর অচিরেই প্রচণ্ড শাস্তির ঢেউ তাদের ওপর দিয়ে বয়ে যাবে এবং তাদের সমস্ত সম্পদ ঝেঁটিয়ে নিয়ে যাবে। তখন পার্থিব সম্পদ উৎসর্গ করে স্বর্গে ধন সঞ্চয় করার জন্য খুব দেরি হয়ে যাবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১ এপ্রিল ১৮৫০।
১৮৫০ সালে ধুলোঝাড়ার ব্রাশ হাতে লোকটি ইতিমধ্যেই এসে গিয়েছিল। ১৮৪৪ সালের ২২ অক্টোবর চুক্তির দূত হঠাৎ তার মন্দিরে এসে উপস্থিত হয়েছিলেন, এবং তিনি লেবীয়দের শোধন ও পরিশুদ্ধ করার কাজ শুরু করেছিলেন।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
আজ আত্মাগুলিকে পরীক্ষা ও পরখ করা হচ্ছে, এবং অনেকেই সেই একই পথে চলছে যে পথে খ্রিস্টকে ত্যাগকারীরা হেঁটেছিল। বাক্যের দ্বারা পরীক্ষা করা হলে তারা ঐশ্বরিক শিক্ষককে প্রত্যাখ্যান করে, সত্য ও ধার্মিকতার সঙ্গে তাদের জীবন সঙ্গতিপূর্ণ নয়। এই কারণে যখন তিরস্কার করা হয়,
তখন তারা পরিত্রাতার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তাদের সিদ্ধান্ত ক্ষুব্ধ শিষ্যদের মতোই আর কখনো পরিবর্তিত হয় না। তারা আর খ্রিস্টের সঙ্গে চলে না। এভাবেই সেই কথাগুলি পূর্ণ হয়, যার মাড়াইয়ের পাখা তার হাতে এবং তিনি তার মাড়াইয়ের চাতাল সম্পূর্ণরূপে পরিষ্কার করবেন এবং তার গম গুদামে সংগ্রহ করবেন। সাইন্স অব দ্য টাইমস, মে 15, 1901।